বাংলা অনুষ্ঠান
শুভ সন্ধ্যা। আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত, আর এখানে ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ প্রসঙ্গে ঢাকা সংবাদদাতার রিপোর্ট।
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের নেতিবাচক কর্মকাণ্ডের সমালোচনা করে ওই দেশটির উপরে অধিকতর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতার সংবাদদাতার প্রতিবেদন।
ভোট হওয়ার আগেই পঞ্চায়েতের 26% আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়ে গেছেন।
আজকের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটন, বিষয় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এই খবর নিশ্চিত করেছেন যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক মাইক পম্পেও পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে এক গোপন বৈঠক করেছেন। ট্রাম্প টুইটারে বলেন, বৈঠক সুষ্ঠুভাবে হয়েছে এবং একটা ভালো সম্পর্ক স্থাপিত হয়েছে। তিনি বলেন, শীর্ষ সম্মেলনের খুঁটিনাটি বিষয় এখন আলোচনা হচ্ছে। পরমাণু নিরস্ত্রীকরণ গোটা বিশ্বের জন্য ভালো, উত্তর কোরিয়ার জন্যও তা ভালো হবে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, যিনি ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছেন, তিনি কিমের সঙ্গে শীর্ষ সম্মেলন করতে রাজি হওয়ার জন্য মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করে বলেন, এটা ছিল একটা সাহসী পদক্ষেপ। ফ্লোরিডায় প্রেসিডেন্ট ট্রাম্পের অবসর যাপন কেন্দ্র মারা লাগোতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী আবে বৈঠক করেন। জাতিসংঘের এক সূত্র ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, সিরিয়ার ডুমায় জাতিসংঘের একটি দল যারা সেখানে প্রাথমিক নিরীক্ষণ চালাচ্ছেন তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ডুমায় রাসায়নিক অস্ত্রের আক্রমণ হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ওই সূত্র থেকে আরও বলা হয়, জাতিসংঘের ওই দলের সদস্যরা আহত হয়নি এবং তারা রাজধানী দামেস্কে ফিরে যান। রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা পরিদর্শকরা ডুমায় প্রবেশ করার জন্য অপেক্ষা করছেন। তারা নির্ধারণ করবেন এ মাসের গোড়ার দিকে সেখানে আক্রমণের সময় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা। ওই হামলায় বহু মানুষ নিহত হন। মঙ্গলবার এ বিষয়ে প্রশ্ন ছিল যে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ওই এলাকায় পৌঁছে গেছেন কিনা। শীর্ষ আমেরিকান রাজনীতিকরা প্রয়াত সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং বলছেন, তিনি তাঁর পরিবার, দেশ এবং জনকল্যাণে নিবেদিত ছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশংসা করে বলেন, তিনি আমেরিকান পরিবারের প্রবক্তা ছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের স্ত্রী এবং অপর সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মা বারবারা বুশ মঙ্গলবার রাতে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, তিনি এবং সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, আমরা যখন হোয়াইট হাউসে ছিলাম তখন তিনি যে বদান্যতা দেখিয়েছেন তার জন্য আমরা সবসময় মিসেস বুশের কাছে কৃতজ্ঞ থাকব, কিন্তু তিনি যেভাবে তাঁর জীবন যাপন করেছেন তার জন্য আমরা তাঁর কাছে আরও বেশি কৃতজ্ঞ। শনিবার টেক্সাস রাজ্যের হিউস্টনের সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। আফগানিস্তানে কর্মকর্তারা বলেছেন, এক শীর্ষ আঞ্চলিক নিরাপত্তা কমান্ডার এবং তার কয়েকজন দেহরক্ষী এক বোমা আক্রমণে নিহত হন। বুধবার ভোরে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ওই হামলা হয়। আফগান কর্মকর্তারা ওই ব্যক্তিকে শনাক্ত করেছেন, তার নাম জানান মামা এবং তিনি কান্দাহার প্রদেশের সীমান্ত পুলিশ বাহিনীর ক্রাইসিস রেসপন্স ইউনিটের প্রধান ছিলেন। প্রাদেশিক সরকারের এক মুখপাত্র বলেছেন, পুলিশ কমান্ডারের গাড়িতে বোমাটি পাতা ছিল। তালেবান বিদ্রোহীরা ওই হামলার দায় স্বীকার করেছে।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের নেতিবাচক কর্মকাণ্ডের সমালোচনা করে ওই দেশটির ওপর আরও চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি কমনওয়েলথ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য লন্ডনে অবস্থানকালে এক অনুষ্ঠানে একথা বলেন। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর বিস্তারিত প্রতিবেদন।
লন্ডনে একটি গবেষণা প্রতিষ্ঠানে মঙ্গলবার এক আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,
মিয়ানমার শো দে আর ইগার টু টেক দ্য ব্যাগ বাট ইন প্র্যাকটিক্যাল দে ডোন্ট দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি শুড পুট মোর প্রেশার অন দেম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার সবসময় আগ্রহ দেখায় কিন্তু বাস্তবে তা তারা করে না, এ কারণেই মিয়ানমারের উপরে চাপ প্রয়োগের কথা আমরা বলছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ওই দেশটির উপরে অধিকতর চাপ প্রয়োগ করা যাতে তারা তাদের নিজ নাগরিকদের নিজ দেশে ফেরত দিতে বাধ্য হয়। তবে প্রত্যাবাসনের পরে রোহিঙ্গাদের জানমালের নিরাপত্তা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে। এত বিশাল একটি বোঝা সত্ত্বেও বাংলাদেশ তাদের পুনর্বাসন করছে। প্রধানমন্ত্রীর ভাষায়, আমরা তো তাদের বঙ্গোপসাগরে ফেলে দিতে পারি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপর এক প্রসঙ্গে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা তারেক রহমানকে লন্ডন থেকে দেশে এনে বিচারের মুখোমুখি করার প্রচেষ্টার কথা জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বিস্ফোরক ও অস্ত্র মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি দুজন সদস্যকে 20 বছরের কারাদণ্ড দিয়েছে একটি আদালত। এদিকে রাজশাহী ও নারায়ণগঞ্জ থেকে 7 জন নারী সদস্য সহ মোট 10 জন জেএমবি সদস্যকে আটক করা হয়েছে, জানাচ্ছেন আমির খসরু তার আরেকটি রিপোর্টে।
বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধারের মামলায় নারায়ণগঞ্জ জেলার একটি আদালত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির দুজন সদস্যকে 20 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। 2006 সালের 29 ডিসেম্বর এবং 2007 সালের 1 জানুয়ারি ওই অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। এদিকে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাব এবং পুলিশের গোয়েন্দা শাখা পৃথক পৃথক অভিযানে রাজশাহীর গোদাগাড়ি থেকে 6 জন নারী সদস্য সহ 7 জন এবং নারায়ণগঞ্জ থেকে 1 জন নারী সহ 3 জন নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গে 3টি স্তরের নির্বাচনের তারিখ এখনও আদালতের বিবেচ্য, অথচ এরই মধ্যে 26% আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী বলে ঘোষণা করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
58,692টি আসনের মধ্যে 15,630টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়ে গেছেন, কেননা এদের কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া গেল না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এর আগে সর্বোচ্চ 11% বামফ্রন্ট প্রার্থীরা জিতে গিয়েছিলেন 2003 সালে, কিন্তু এবার একেবারে 26% তৃণমূল প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতাই করতে হলো না। বিজেপি নেতা রাহুল সিনহার মন্তব্য, নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস, বহু আগ্রহী মানুষই মনোনয়ন জমাই দিতে পারলেন না। এই অভিযোগের প্রতিকারে রাজ্য নির্বাচন কমিশন একদিনের জন্য মনোনয়ন জমা দেবার বাড়তি সময় দিয়েছিল, কিন্তু 24 ঘন্টাও কাটতে না কাটতে পরের দিনই সেটা প্রত্যাহার করে নেয় তারা। এ নিয়েই এখন কলকাতা হাইকোর্টে মামলা চলছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের রাষ্ট্রপতি সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কাটওয়ায় আসিফা বানু নামে এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনার তীব্র নিন্দে করেছেন রামনাথ কোবিন্দ। এ সম্পর্কে আরও জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
তিনি আজ বলেছেন, স্বাধীনতার 70 বছর পরেও দেশের যে কোনো প্রান্তে এই ধরনের ঘটনা লজ্জাজনক। আমরা কী ধরনের সমাজ গড়ে তুলছি সেটা ভেবে দেখতে হবে। কোনো মেয়ে বা মহিলার সঙ্গে যাতে এরকম না হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। প্রসঙ্গত বলা যেতে পারে, শুধু দেশেই নয় আন্তর্জাতিক মহলেও কাঠুয়ার এই ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। দেশের সব মহল থেকে এই ঘটনার নিন্দা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনা নিন্দা করে উপযুক্ত বিচারের আশ্বাসও দিয়েছেন। কাঠুয়ার পাশাপাশি উত্তরপ্রদেশের উন্নয়ে এক নাবালিকার গণধর্ষণের অভিযোগ নিয়েও দেশজুড়ে নিন্দা ঝড় উঠেছে এই মুহূর্তে। ওই নাবালিকার অভিযোগ, তিনি এক আত্মীয়কে নিয়ে বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের বাসভবনে চাকরির আবেদন জানাতে গিয়েছিলেন। সেখানে বিধায়ক ও তার সঙ্গী তাকে ধর্ষণ করেন। এই ঘটনায় কুলদীপ সিংহ সেঙ্গারকে গ্রেপ্তারও করে সিবিআই। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, নির্ধারিত সময়ের 1 বছর আগে দেশে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা দ্রুত প্রবর্তন এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, নির্বাচন অনুষ্ঠিত হবে এবছর 24 জুন। নির্বাচন হওয়ার কথা ছিল 2019 সালের নভেম্বর মাসে। বিশ্ব সংবাদ আপাতত শেষ হল।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে। বারবারা বুশ, তার পরিচয়, যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট এইচ ডাব্লিউ বুশের স্ত্রী আর আরেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের জননী। তবে ব্যক্তিজীবনে স্বামী, সন্তান ও সংসারের প্রতি তার স্নেহ ভালোবাসা, সমাজের শিক্ষার উন্নয়নের লক্ষ্যে তার আন্তরিকতা ফার্স্ট লেডি বারবারা বুশকে বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। আসুন মারিয়ামা ডিলায়েলোর প্রতিবেদন থেকে বিস্তারিত শোনা যাক রোকেয়া হায়দারের কাছে।
আশির দশকের শেষ ভাগে আর 90-এর দশকের শুরুতে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি ছিলেন বারবারা বুশ। আবার প্রায় এক দশক পেরিয়ে হোয়াইট হাউসে এলেন আরেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মা বারবারা বুশ। ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন, তারপর সমাজের নানা কাজে সময় কাটানোর মধ্যেও তার চিন্তাভাবনা জুড়ে ছিল পরিবার, সন্তান ও সংসার। তারই কথায়,
I hated it when anyone criticized my brilliant husband and I furious when they criticized my son.
কেউ যদি আমার ব্রিলিয়ান্ট স্বামীর সমালোচনা করে আমি একেবারেই পছন্দ করি না, আর আমার ছেলের যদি কেউ সমালোচনা করে আমি দারুণ ক্ষুব্ধ হই, এই ছিল তার কথা। জন্ম 1925 সালের 8ই জুন, আর 1945 সালে জর্জ এইচ ডব্লিউ বুশ ঠিক যুদ্ধে বৈমানিক হিসেবে যোগ দেওয়ার আগে তাদের বাগদান। সেই সময় জর্জ ডব্লিউ বুশের আবেগ অনুভূতি কেমন ছিল তার কথাতেই শোনাই।
I would stand there and look out at the blackness of the sky and I would think about friends I lost, a country I loved.
তিনি বলেন, আমি অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আমার হারিয়ে যাওয়া বন্ধুদের কথা ভাবতাম, যে দেশকে আমি ভালোবাসি, এবং সেই বারবারা নামের মেয়েটির কথা ভাবতাম।
তারই কার্যালয় থেকে জানানো হলো 92 বছর বয়সে চলে গেলেন বারবারা বুশ, তাঁর মৃত্যুর কথা। আজ সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বারবারা বুশ ছিলেন সহজ, বিনম্র এবং হাসিখুশি মেজাজের মানুষ। শিক্ষাক্ষেত্রে তিনি সবচাইতে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। সবসময় লেখাপড়ার গুরুত্ব তুলে ধরতেন এবং হোয়াইট হাউসে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচিতে তিনি পড়া এবং লেখার গুরুত্বটা যে কী সে কথাই বলতেন বারবার। প্রতিষ্ঠা করেছেন বারবারা বুশ ফাউন্ডেশন ফর ফ্যামিলি। তার কথা ছিল, পড়া এবং লেখার ক্ষেত্রে যোগ্যতা দেখেই শিশুদের আর কোনো সমস্যা আছে কি না সেটা বোঝা যায়। টেক্সাস রাজ্যের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ন্যান্সি বেক ইয়াং বলেছেন যে তিনি সোজা কথার মানুষ ছিলেন, তার বক্তব্য, কর্ম সব কিছুই সবার জানা। আর বারবারা বুশ প্রায়ই তার প্রেস সচিবকে বলতেন, আমি যা বলি যা করি সব কিছুরই রেকর্ড রয়েছে, আমি যদি কিছু বলেছি হ্যাঁ সেটাই তো বলেছি। আর তিনি নিজে বলেছিলেন একবার,
trouble when I was married to the president and now to see that same fellow that I used to drive around in little league carpools and I used to yell at to please pick up his room.
আমি যখন প্রেসিডেন্টের স্ত্রী হলাম তখন যেন বিপাকে পড়লাম। এই মানুষটি যাকে সঙ্গে নিয়ে লিটল লীগের খেলায় যাওয়ার জন্য কার্পুলে করে বেরিয়েছি, যাকে বলেছি দয়া করে নিজের কামরাটি গুছিয়ে রাখো, আর এখন তাকেই প্রেসিডেন্ট হিসেবে দেখা, সত্যি অবাক ব্যাপার। আজ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বারবারা বুশের সঙ্গে স্মরণ করছি। 1990 সালের এপ্রিল মাস হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সমাজকল্যাণ কাজে জড়িত স্বেচ্ছাসেবীদের, তাদের জন্য প্রেসিডেন্ট বুশের বিশেষ কর্মসূচি 1000 পয়েন্টস অফ লাইটের অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছিল। তখন যুক্তরাষ্ট্র তথ্য সরবরাহ সংস্থা USI-এর 2 সদস্য এবং ভয়েস অফ আমেরিকা থেকে আমি, মোট 3 জন আমরা গিয়েছিলাম সেই সম্মানিত পুরস্কারটি গ্রহণের জন্য। প্রেসিডেন্ট বুশের কাছ থেকে পুরস্কারের ঘোষণা, হাত মেলানোর পর্ব সব শেষ হওয়ার পর হাসি মুখে ফার্স্ট লেডি বারবারা বুশ প্রায় আমাদের 50 জন স্বেচ্ছাসেবীর কাছে এগিয়ে এলেন। সবার কাছে জানতে চাইলেন কে কি কাজ করছি করেছি। আমার হাতে ক্যামেরাটি ধরা ছিল, ছবি তুলব কি না কিছুটা দ্বিধান্বিত, কিন্তু তখনই হোয়াইট হাউসের ক্যামেরাম্যান এগিয়ে এলেন। বারবারা বোস আমাদের তিনজনকে নিয়ে একসঙ্গে দাঁড়ালেন। ফার্স্ট লেডির পাশেই ঢাকায় জামদানি পরে বাঙালি এক মহিলা, আজও স্মৃতিতে অম্লান সেই ছবি। শ্রোতা বন্ধুরা, এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গ, সঞ্চালন করছেন সরকার কবিরুদ্দিন।
ধন্যবাদ তাহারা কিবরিয়া। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গ, এটাই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়, যেমনটি কিনা তাহারা কিবরিয়া মাত্র আপনাদের বললেন। শুরু করছি হ্যালো ওয়াশিংটন সকলকে শুভেচ্ছা জানিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি উত্তরদাতাদের প্যানেলে রয়েছেন ঢাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক প্রফেসর আমেনা মহসিন, এবং ঢাকা থেকেই অভিবাসন বিশেষজ্ঞ সাবেক অভিবাসন কর্মকর্তা আসিফ মুনির, রয়েছেন নতুন দিল্লি ভারত থেকে ব্যবস্থাপনা কর্মকর্তা অধ্যাপক অমিতাভ বসু, আর রয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায়িত্ব বর্তাবে না। এখন শুরু করছি তাহলে, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন, দয়া করে উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর হ্যাঁ, ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ কাল সমাজ পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনাই কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি। প্রথমেই যাচ্ছি আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর কাছে, তার কাছ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন সংশ্লিষ্ট সর্বসাম্প্রতিক খবর শোনার জন্যে। খসরু, আপনার খবর শুনে তারই প্রেক্ষাপটে আমরা শুরু করব আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচনা। আমরা একটু আগেই বিশ্ব সংবাদে আপনার পাঠানো খবরে শুনেছি, রিপোর্টে শুনেছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে এ প্রসঙ্গে যা কিছু বলেছেন, সেটা ছাড়া সর্বসাম্প্রতিক আর কি খবর আপনার কাছে আছে আমির খসরু?
প্রধানমন্ত্রী যে খবরটি আপনারা শুনেছেন আমার পাঠানো, এই খবরটি খুব গুরুত্বপূর্ণ এই কারণে,
অবশ্যই
এর আগের খবর হচ্ছে যে মিয়ানমারের সমাজ কল্যাণ এবং পুনর্বাসন মন্ত্রী ওয়াই মিয়ান আই মাত্র কয়েকদিন আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন কক্সবাজারে, এবং শিগগিরই প্রত্যাবাসন কাজ শুরু হবে এমনটা তিনি আশ্বাস দিয়ে দেশ ত্যাগ করলেন, অর্থাৎ বাংলাদেশ ত্যাগ করেছেন। এর ঠিক দুদিন পরেই একটি খবর দেখা গেল যে মিয়ানমার সরকার ঘোষণা দিয়েছে যে প্রথম রোহিঙ্গা পরিবার প্রত্যাবাসন করা
হয়েছে, 5 সদস্যের একটি রোহিঙ্গা পরিবার।
বাস্তব হচ্ছে যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মিয়ানমার অংশের নোম্যান্ডল্যান্ডে যে 4,500 রোহিঙ্গা এখনো আশ্রয় গ্রহণ করে আছেন, তাদেরই একজন আখতার আলম এবং তার পরিবার, অর্থাৎ মোট 5 ওই একই পরিবারের, তারা মিয়ানমার গেছেন, এবং এটা মিয়ানমার কর্তৃপক্ষের সাথে তাদের নিজস্ব ব্যাপার। ইউএনএইচসিআর এবং বাংলাদেশ সরকার এর তীব্র প্রতিবাদ জানিয়েছে, এই বলে যে এটা প্রত্যাবাসন হতে পারে না, কারণ এটা মিয়ানমারের অংশের মানুষ মিয়ানমারে চলে গেছেন।
হ্যাঁ, এটা আমরা আপনার রিপোর্টে আবুল কালাম বাংলাদেশ সরকারের যিনি শরণার্থী প্রত্যাবাসন কমিশনার তার বক্তব্যও শুনেছি আপনার রিপোর্টেই, তাই তো?
হ্যাঁ, আমি আমি তাকে ইন্টারভিউ করেছিলাম এবং তিনি কথাই বলেছেন, এবং এর আগেও এই প্রত্যাবাসন নিয়ে বেশ কিছু ঘটনা ঘটেছে। আমি সংক্ষেপে আপনাকে দুই একটি ঘটনা একটু বলতে চাচ্ছি।
হ্যাঁ, খুব খুব সংক্ষেপে খুঁজছি, হ্যাঁ প্লিজ।
জরুরি এই বিষয়গুলো, এর আগেও যে ঘোষণা করা হয়েছিল মিয়ানমারের পক্ষ থেকে যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা হিন্দু সম্প্রদায়ের 400 জনকে তারা প্রত্যাবাসন করবেন এবং ওই হিন্দু সম্প্রদায়ের রোহিঙ্গারা তাদের প্রস্তাবে রাজি আছে। কিন্তু বাস্তবে দেখা গেল ওই দিনই আমরা যখন হিন্দু সম্প্রদায়ের সাথে রোহিঙ্গা হিন্দু সম্প্রদায়ের সাথে যোগাযোগ করলাম তখন তারা তাজ্জব বনে গেলেন এই বলে যে এ ধরনের কোনো খবরের সত্যতা তারা জানেন না। এর আগে সীমান্তের ওই নাইখ্যাংছড়ি এলাকার নোম্যানল্যান্ডে যেখানে 4,500 মানুষ আছে তাদের হুমকি দেওয়া হয়েছিল মিয়ানমারের পক্ষ থেকে। এর আগে যদি ঘটনাটা একটু দেখি যে ইউএনএইচসিআর এর সাথে বাংলাদেশ মাত্র কয়েকদিন আগে 13 তারিখে একটি চুক্তি সম্পাদন করে 13 এপ্রিল এবং এর আগে ইউএনএইচসিআর এবং ইউএনডিপির সাথে মিয়ানমারের চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল কিন্তু মিয়ানমার এখন পর্যন্ত গড়িমসি করছে এবং ওই মিয়ানমারের সাথে ইউএনএইচসিআর এবং ইউএনডিপির কোনো চুক্তি এখন পর্যন্ত হয়নি। সবচেয়ে বড় যে কথাটি আমাদের মনে রাখতে হবে যে 2017 সালের 19 ডিসেম্বর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হয় বেশ গড়িমসি করার পরে
আমরা এখন অন্য অতিথি বক্তাদের কাছে যাচ্ছি, আবার আপনার কাছে ফিরে আসব। আপনি যেটা বললেন খসরু, এইমাত্র যেটা বললেন যে শনিবারে 5 সদস্যের একটি পরিবারকে প্রত্যাবাসন করা হয়েছে বলে মিয়ানমারের তরফ থেকে দাবি জানানো হয়েছিল এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ থেকে মোহাম্মদ আবুল কালাম শরণার্থী বিষয়ক কমিশনার, ইউএনএইচসিআরের পক্ষ থেকেও এটা প্রত্যাখ্যান করা হয়েছে, রয়টার্সের বার্তাতেও আমরা এ খবর শুনেছি আমির খসরুর রিপোর্ট ছাড়াও। তো এ প্রসঙ্গেই আমরা এখন যাচ্ছি প্রফেসর আমেনা মহসিনের কাছে আপনার প্রারম্ভিক মন্তব্যের জন্য, প্রারম্ভিক বক্তব্যের জন্য। প্রফেসর আমেনা মহসিন,
ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ঠিক এই ঘটনাটা ঘটলো কোন সময়, যখন বাংলাদেশ ইউনেসিয়ারের সাথে একটা চুক্তি সম্পাদিত করলো। এর আগে কিন্তু আমরা বাংলাদেশ থেকে বহুবার এই দাবিটা জানানো হয়েছিল যে এটা ইউনেসিয়ারকে যেন এখানে ইনভলভ করা হয়, কিন্তু সেইটা আমরা দেখছি যে বিভিন্ন কারণে সেটা করা হয়নি এবং সামহাও এটা একটা মানে মাইগ্রেশন ইস্যু হিসাবেই এটা ট্রিটেড হচ্ছিল। তো আমরা যখন ইউনেসিয়ারকে ইনভলভ করলাম, এবং এটা আমি জোর দিয়েই বলতে পারি যে নাগরিক সমাজের একটা বিরাট দাবি ছিল, সেটা প্রেক্ষিতে হোক বা অন্য যে কোনো কারণেই হোক, এই উপলব্ধিটা আলটিমেটলি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়েছে, যেখানে ইউনেসিয়ারের ইনভলভমেন্ট ছাড়া এটা এই প্রত্যাবর্তনটা সম্ভব না। সেখানে কিন্তু আমরা এক ধরনের ইমপ্লিসিটলি, ইট ইজ ইমপ্লাইড যে এদেরকে আমরা রিফিউজি স্ট্যাটাসটা, যদিও আমরা এটা ঘোষণা করিনি, কিন্তু সেটা একভাবে আমরা দিয়ে দিচ্ছি। এবং সেই সময় আমরা দেখলাম যে মিয়ানমার এই ঘটনাটা ঘটিয়েছে এবং তখন শোনা যাচ্ছিল যে জাতিসংঘ থেকে যাবে, ইউনেসিয়ার থেকে যাবে মিয়ানমারে এবং মিয়ানমার তাদেরকে এক্সেস দিবে উত্তর রাখাইন রাজ্যে, তারা যেতে পারবে এবং তারা এই অঞ্চলগুলো পরিদর্শন করতে পারবে। তো ইট ইজ সিম্পলি অ্যান আই ওয়ার, যেখানে মিয়ানমার এটা মানে প্রমাণ করতে চাচ্ছে যে তারা প্রত্যাবাসন মানে মাইগ্রেশন বলেন, রিপ্যাট্রিয়েশন বলেন, সেই প্রসেসটা তারা স্টার্ট করে দিয়েছে। তো এটা এক ধরনের তাদের পৃথিবীকে বোঝানোর তারা চেষ্টা করছে। তার আগে আমরা দেখেছি যে কিছু মানে এক ধরনের সিম্বলিক বা টোকেনিজম, যেটা আপনি বলতে পারেন, 10 জন বা 11 জন জেনারেলের তারা একটা বিচারও করেছে এবং মাস্ক পাওয়া গেছে, সে কারণে তারা তাদেরকে 10 বছরের সাজা দিয়েছে। সেটা তো কখনো আপনি একটা জেনোসাইড বা মাস্ক পেলে সেই সাজা তো এটার সমান হতে পারে না। তো এই কতগুলো জিনিস মিয়ানমার করছে বিকজ আমি মনে করি যে তার এক ধরনের প্রেশারে আছে। আবার চীনের, আমি এখানে চীনের একটু ইনভলভ আনতে চাচ্ছি, কারণ চীনেরও কিন্তু এক ধরনের ভূমিকা আছে। কারণ চীন যেটা দেখতে পাচ্ছে, তারা যদি এই অঞ্চলে কিংবা পৃথিবীতে তারা একটা মেজর প্লেয়ার বা অ্যাক্টর হিসেবে ইমার্জ করতে চায়, তাহলে তার একটা নৈতিক অবস্থান নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। এবং সেখানে আমি এখানে শেষ করে
দিচ্ছি,
যেখানে বিশ্ব সম্প্রদায় তাদেরকে ক্রিটিক করছে মিয়ানমারকে, সেখানে চীনের পক্ষেও এ ধরনের মানে মিয়ানমারকে ওপেনলি ব্যাক করাটা একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে, এটা এটা একটা যথেষ্ট সম্ভাবনা আছে।
জি ডক্টর আমেনা মহসিন, নির্দিষ্টভাবে আপনাকে উদ্দেশ্য করি একজন শ্রোতা একটি প্রশ্ন করেছেন, শ্রোতার নাম ইসমা তারা জুলি, তার প্রশ্নটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, পরে যখন আবার আপনি আপনার বক্তব্য উপস্থাপন করবেন তখন তার প্রশ্নের জবাব দিয়েন, জিজ্ঞাসার জবাব দিয়েন। ইসমা তারা জুলি আপনার কাছ থেকে জানতে চেয়েছেন যে মিয়ানমার আর কত মিথ্যাচার করবে, তো এটা শুধু ইসমা তারা জুলির না আরও অনেকেরই প্রসঙ্গ। তো আমরা এই প্রসঙ্গে বলে রাখি যে আজকের এই অনুষ্ঠানের জন্যে আমরা মনে করেছিলাম যে বাংলাদেশ সরকারের রেফিউজি রিলিফ অ্যান্ড রেপেট্রিয়েশন কমিশনার মোহাম্মদ আব্দুল কালামের উপস্থিতি খুবই জরুরি বলে আমাদের কাছে মনে হয়েছিল এবং আমরা সেই মতো তাকে আমন্ত্রণও জানিয়েছিলাম আজকের অনুষ্ঠানে, তো ওর ব্যস্ততার কারণে উনি অপারগতা ব্যক্ত করেছেন, তো এটা আমরা জানালাম আপনাদেরকে, আমরা চেষ্টা করেছি, তো ভবিষ্যতে আবার কখনো হয়তো ওকে নিয়ে আমরা অনুষ্ঠান করতে পারবো, কিন্তু আপনারা তো ইতিমধ্যেই ওর বক্তব্য শুনেছেন আমাদের সংবাদদাতা আমির খসরুর রিপোর্টে। তো এখন আমি যাচ্ছি আসিফ মুনিরের কাছে, আসিফ মুনির আপনার প্রারম্ভিক বক্তব্য। আসিফ মুনির, হ্যালো আসিফ মুনির, লাইনে আছেন আপনি? আচ্ছা, একদম শ্রোতার বক্তব্য আমরা শুনে নিই, কে শ্রোতার বক্তব্য, শ্রোতার নাম কি? শ্রোতা, হ্যালো হাসান, হাসান আপনি লাইনে আছেন ভাই? হ্যালো জুবের, জি জুবের, জি জি বলেন ভাই।
জি আমি জানতে চাচ্ছি যে, বলতে চাচ্ছি যে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের প্রায় গত বছরে যে চুক্তি হয়েছিল তারপর থেকে আলোচনা চলছিল যে খুব দ্রুতই হয়তো প্রত্যাবর্তন কাজটা শুরু হবে, এমনকি একটা ডেটও ফিক্সড হয়েছিল January 24th, দেন দেখা গেল যে একদিন আগের দিনে সেই জিনিসটা ব্যস্তে যায়। তারপর থেকে রোহিঙ্গার মায়ানমার সরকার বিভিন্ন রকমের কথাবার্তা বলছে, তারা আসছে আমাদের দেশে, কয়েকদিন আগেও মায়ানমারের একজন সমাজ কল্যাণ মন্ত্রী আসছেন, তিনি এসেছেন, এসেও তিনি বলে গিয়েছেন যে তারা করবে, এমনকি হচ্ছে তারা যে দেখা গেল যে তারা যে আসলে করবে এটা বলে যে আসলে তারা যে একটা ছলনা বা প্রতারণার আশ্রয় নিচ্ছে এটা পক্ষান্তরে বোঝা যাচ্ছে, কারণ বাংলাদেশের সীমান্তেই পৌঁছেনি এরকম একটি পরিবারকে তারা মায়ানমারে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো যে এটা হচ্ছে তারা বাংলাদেশ থেকে তারা নিয়ে গিয়েছে এবং এটার মধ্যে দিয়ে প্রত্যাবর্তন কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার সেটি স্ট্রংলি প্রতিবাদে জানিয়েছে যে না, এটা আসলে ওরা বাংলাদেশের ভেতরেই প্রবেশ করেনি। তো আমার বক্তব্য হচ্ছে এই জায়গাতে যে মায়ানমার এইভাবে আর কতদিন কাজ এইভাবে হচ্ছে বাংলাদেশের উপরে একটা বার্ডেন চাপিয়ে দিবে, যে জায়গাতে তারা জাতিসংঘ বা UNHCR কে যেভাবে চাওয়ার প্রসঙ্গটা আসছে, তারা এখন নিয়েছে কয়েকদিন আগে যে UNHCR কে সংযুক্ত করেছে প্রত্যাবর্তনের মধ্যে, কিন্তু পক্ষান্তরে এটা তো UNHCR বা অন্যান্য জাতিসংঘ বা অন্য যেকোনো রাষ্ট্র বা অন্য প্রতিষ্ঠানগুলি তো সেরকম ভূমিকা পালন করতে পারছে না রোহিঙ্গা প্রত্যাবর্তনের ক্ষেত্রে, এটি কি বরং বাংলাদেশ তো একটা মানে উদীয়মান একটা রাষ্ট্র, সেই দেশের মধ্যে এমনিতেই কত রকমের সমস্যা বিদ্যমান আছে, কিন্তু সেই সমস্যার মধ্যে রোহিঙ্গা সমস্যা এসে বাংলাদেশের যে পরিবেশগত একটা বিপর্যয় সৃষ্টি করছে, এমনকি এছাড়া হচ্ছে অনেক বড় বড় রোগবিধি বাংলাদেশের সৃষ্টি হচ্ছে, যেমন এইডস আক্রান্ত যেখানে হচ্ছে 10 লক্ষ রোহিঙ্গা আসলো, এর মধ্যে প্রায় 5-6 হাজারই চিহ্নিত করা হয়েছে, তার মানে ওরা হচ্ছে বাংলাদেশের ভিতরে যখন প্রবেশ করছে তারা কিন্তু ওই ক্যাম্পের মধ্যে এখন আর আটকে নেই, ওরা কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গাতে, এমনকি আমরা জানতে পারছি যে আমাদের যে পর্যটক নগরী চট্টগ্রাম সেখানে প্রত্যেকটা যে বিলাসবহুল হোটেল আছে ওই জায়গাতে তাদেরকে হচ্ছে যৌন কাজে লিপ্ত করা হচ্ছে, তারা স্বেচ্ছাপিয়ে যাচ্ছে এবং যাচ্ছে, এটা তো আমাদের বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক
আপনার বক্তব্য আমরা বুঝতে পেরেছি, বাংলাদেশের ওপর যে বিপর্যয়কর একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে দিচ্ছে, বাংলাদেশ হাসি মুখেই তাদেরকে স্বাগত জানিয়েছে এবং তারপরে কাজও করে যাচ্ছে, তাদের রেখেছে, এসব সত্যি, কিন্তু সেই সঙ্গে এটাও সত্যি যে এই যে প্রায় 1 মিলিয়ন শরণার্থী বাংলাদেশে এসেছে, আশ্রয়হীন হয়ে ছোট ছোট বাচ্চা, অনাথ শিশু এসেছে, অনেকে স্বামী হারা হয়ে এসেছে, অনেকে সন্তান হারা হয়ে এসেছে, অনেক সন্তান বাবা মা হারিয়ে চলে এসেছে। তো বিক্ষিপ্ত বিপর্যস্ত এইসব পরিবারের যে যে বর্তমান অবস্থা তা নিয়েই আমরা আলোচনা করছি। তো আমরা এর আগে আসিফ মুনিরকে পাচ্ছিলাম, লাইন কেটে গিয়েছিল, আসিফ মুনির এখন লাইনে ফিরে এসেছেন, আবার সংযোগ স্থাপন করা গিয়েছে। আসিফ মুনির, আপনার মন্তব্য, প্রারম্ভিক মন্তব্য আমরা শুনতে চাইছি আমরা এগিয়ে যাওয়ার আগে। হ্যালো,
প্রত্যেকটা কিছু আমরা দেখেছি যে একটি পরিবারকে ফেরত নিয়ে যাওয়ার ব্যাপার নিয়ে আবার একটি একটু নতুন মোড় বা সমালোচনা আলোচনা সন্দেহ সেগুলো এসেছে, সেটা একটি আছে। আর গত দু একদিনের মধ্যে আমি আপনাদের সাথে যুক্ত হওয়ার আগে দেখছিলাম যে এই মাত্র শুনছিলাম যে ভাই কথা বলছিলেন, সেটার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে কিছু কথা যে যেই অবস্থার মধ্যে দিয়ে তারা বাংলাদেশে এসেছে এটা আসলে অবর্ণনীয়। এবং আসলে সেটা এটাও ঠিক যে
হ্যালো, আসিফ মুনিরের লাইনটা ঠিক হচ্ছে না, আবার লাইন কেটে গেছে বোধহয়, না? হ্যালো, আচ্ছা আমরা এখন জি আসিফ মুনিরের সঙ্গে আবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এখন দিল্লিতে যাচ্ছি প্রফেসর অমিতাভ বসুর কাছে। প্রফেসর অমিতাভ বসু, এই রোহিঙ্গা প্রশ্নে প্রসঙ্গে ভারতের, বিশেষ করে ভারতের সংবাদ মাধ্যমের অবস্থান বা প্রতিক্রিয়া কি, সেটা আমরা আপনার কাছ থেকে জানতে চাইছি।
দেখুন, ভারত এই যে রোহিঙ্গা সমস্যা সেটা নিয়ে সত্যি খুব চিন্তিত, এবং এটা যে মায়ানমার যেটা করছে এবং শনিবারের যে ঘটনা সেটা কিন্তু আমার কাছে খুব বিচিত্র নয়, এবং সেটাই ভারতের সংবাদ মাধ্যম বারবার বলে চলেছে। কেননা আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে এই রোহিঙ্গা সমস্যা আজ থেকে প্রায় 7 বছর আগে শুরু হয়েছে, যখন মায়ানমার সরকার এই রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে অস্বীকার করে এবং পরবর্তীকালে তাদের উপর নির্বিচারে অত্যাচার ও নৃশংসতা শুরু করে। সুতরাং এই সমস্যা তো আছে, এবং এটা বাংলাদেশের পক্ষে খুবই অবর্ণনীয় সমস্যা, এবং তাতে ভারত চেষ্টা করছে তার যতটুকু সামর্থ্য, কেন ভারতেরও এর মধ্যে কিছু বাধ্যবাধকতা আছে, অপারেশন ইনসানিয়াত বলে সেটা একটা ত্রাণ সামগ্রী বাংলাদেশকে পাঠানো। কিন্তু আমার মনে হয় যেটা ভারতীয় সংবাদ মাধ্যম বলছে যে এই সমস্যা আজকের নয়, এ বহু দিনের, বহু যুগের, এবং এই সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক চাপ যদি না মায়ানমারের উপর পড়ে তাহলে কোনো একক রাষ্ট্র বা কয়েকটি রাষ্ট্রের দ্বারা এই সমস্যার সমাধান হতে পারে না।
জি প্রফেসর অমিতাভ বসু, আপনাকে ধন্যবাদ আপনার প্রারম্ভিক মন্তব্যের জন্য। আমরা এই প্রসঙ্গে শ্রোতাদেরকে জানিয়ে দিতে চাই যে এই যে পাঁচ সদস্যের একটি পরিবারকে মিয়ানমার প্রত্যাবাসন করা হয়েছে বলে তাদের তরফে দাবি করেছেন, যেটা যে দাবি বাংলাদেশ তো প্রত্যাখ্যান করেছেই, UNHCRও প্রত্যাখ্যান করেছে, রয়টার বার্তা সংস্থার তরফ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে, সব ক্ষেত্রেই সব পক্ষ থেকেই এটা প্রত্যাখ্যান করা হয়েছে। কিন্তু তারপরেও একটা কথা আমাদের মনে এসেছে, সেটা হচ্ছে যে এই যাদেরকে সাজানোভাবে মিয়ানমার প্রত্যাবাসন করেছে বলে দাবি করছে তাদেরকে পর্যন্ত এই নাগরিকত্বের যে অধিকার সেটা তারা দেয়নি, তাদেরকেও তারা দিয়েছে NVC, অর্থাৎ কিনা ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড। তো এইভাবে একটার পর একটা বিভিন্ন দিক থেকেই তাদের ওপরে অবিচার অনাচার করা হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে মনে করছেন। এবং একটু আগেই ইসমাতারা জুলি বলে আমাদের এক শ্রোতা, আমাদের অতিথি বক্তা প্রফেসর আমেনা মহসিনের কাছে জিজ্ঞাসা তুলে ধরেছেন। জুবায়েরও এ প্রসঙ্গে বলেছেন যে বাংলাদেশের জন্যে নানান রকম সমস্যা সৃষ্টি হচ্ছে, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা তো আছেই, তো এই দিকটা সম্পর্কে একটু আলোকপাত করবেন প্রফেসর আমেনা মহসিন।
দেখুন প্রশ্নটা এটা আমাদের সবারই এটাই মিলিন ধরার প্রশ্ন যে মায়ানমার কত মানে কতদিন পর্যন্ত এভাবে মিথ্যাচার করে যাবে। সে কারণেই আমি কিন্তু চায়না ফ্যাক্টরটা আনছিলাম, মায়ানমারে এবং যেটা দিল্লি থেকে আমাদের উনি বলছিলেন অমিতাভ যে এটা কোনো একক দেশের পক্ষে সম্ভব না, কিন্তু আমরা যখন বলি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগ করতে হবে সেখানে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ভারতও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্লেয়ার, এবং এটা মানে আমার কাছে মনে হয় মানে অ্যাজ এন ইন্টারন্যাশনাল রিলেশনস স্টুডেন্ট আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ ঠিক যেভাবে ভারতকে পেতে চেয়েছিল বা আশা করেছিল সেই জায়গাতে আমরা কিন্তু ভারতকে সেভাবে পাইনি। ইটস ট্রু যে ভারত বাংলাদেশের সাথে আছে, ভারত যেটা করছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে, মায়ানমারে রাখাইন রাজ্যে তারা ঘর বাড়ি তৈরি করে দেবে সেই কথাগুলো বলছে, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে এটা তো একটা ডেভেলপমেন্টের প্রবলেম না কিংবা এটা একটা ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম না, যে প্রবলেমটা অনেক বেশি গভীরে এবং এখানে এটা একেবারে একটা ইডিওলজিক্যাল প্রবলেম, যেখানে যেই মতাদর্শে মায়ানমার সরকার বিশ্বাস করে সেই মতাদর্শে তারা কোনোভাবেই এদের এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে এখন পর্যন্ত তারা অ্যাকমোডেট করতে রাজি না, সেই অবস্থানগুলোতে পরিবর্তন করার জন্য যে চাপটা দরকার সেখানে কিন্তু ভারত একটা খুব ইম্পর্টেন্ট প্লেয়ার, এবং ভারতের নাগরিক সমাজ এ ব্যাপারে আমার জানা মতে আমি যেরকম আমার বহু বন্ধু বান্ধব আছে সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটস আছে সেখানে তপন বোস আছেন রণবীর সামাদার যারা ক্যালকাটা রিসার্চ গ্রুপে কাজই করে রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন নিয়ে তারা সবাই কিন্তু বাংলাদেশের অবস্থানকে সমর্থন করছেন, বাট এটা তো নাগরিক সমাজ, ভারতের সরকার থেকে সেই ধরনের চাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মায়ানমারের উপরে, ঠিক এই ধরনের চাপ এই চাপগুলো কিন্তু মায়ানমার এখন অনেকটাই দাঁড়িয়ে আছে চীনের সাপোর্ট নিয়ে, সেখানে আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ খুবই একটা জোরালো ডিপ্লোম্যাসি কূটনীতি না করতে পারে চীনের সাথে, এবং সেটাও আমার কাছে একটুখানি আমি অবাক হচ্ছি যে কেন আমরা সেই লেভেলে ডিপ্লোম্যাসিটা করছি না চীনের সাথে, যেখানে চীনেরও কিন্তু বাংলাদেশের প্রয়োজন আছে, আমাদের যথেষ্ট ভূ রাজনৈতিক অবস্থান আমার সেটা চীনের প্রয়োজন আছে, তারা যদি ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসিটা ইমপ্লিমেন্ট করতে চায় বাংলাদেশ ইজ অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার, তারা যদি মুসলিম কান্ট্রিজ গুলোর দিকে এগিয়ে যেতে চায় বাংলাদেশ ইজ অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার, তো এই সমস্ত কিছুকে মাথায় রেখে আমার মনে হয় আমরা এই জিনিসগুলোকে জোরালো ভাবে চীনের কাছে তুলে ধরতে পারি। আপনি আমার বোধ হয় সময় নেই না হলে আরেকটা যেটা আপনি যেটা উনি ওনারা বলছিলেন যে মায়ানমার কিন্তু ইজ ভেরি গুড আর এই যে প্রপাগান্ডা করা প্রচার করা, এবং মায়ানমার কিন্তু নিজের মতো করে একটা ইতিহাস তারা তৈরি করে ফেলেছে, এবং মায়ানমার সরকার কিন্তু সেখানে বিশ্ববিদ্যালয়গুলো বলেন তাদের রিসার্চ সেন্টারে তারা মায়ানমারের ইতিহাস লিখছে ফ্রম মায়ানমার্স পার্সপেক্টিভ, এই ধরনের ইতিহাস যেখানে লেখা হচ্ছে পড়ানো হচ্ছে এবং এগুলো মায়ানমারের জনগণকে বিশ্বাস করানো হচ্ছে, এবং সেইটা কিন্তু পৃথিবীর কাছেও তারা দিচ্ছে এবং চীনের কাছেও সেটা তারা মানে তারা এই ইতিহাসে তুলে ধরছে, সেটা পাল্টা কিন্তু বাংলাদেশ একটা ইতিহাস এখন আমরা তৈরি করিনি, আমার মনে হয় আমাদের ভীষণ ভাবে প্রয়োজন সেই ধরনের ন্যারেটিভস গুলো তৈরি করা এবং ওই ইতিহাস গুলো তৈরি করা, যেটা আমি তা বলছিলাম যে একটা অনেক পুরানো সমস্যা একটা ঐতিহাসিক প্রেক্ষিত আছে, সেই প্রেক্ষিতে তো আমরা আমাদের ইন্টারভেনশন গুলো সেভাবে জোরালো ভাবে করিনি এখনো, আমাদের তাই ডিপ্লোম্যাটিক্যালি করতে হবে একাডেমিক্যালি করতে হবে, আর আপনারা যেটা করছেন সেটাও তো একটা ইম্পর্টেন্ট সেক্টর।
মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, বাংলাদেশ সরকারের একার পক্ষে এই রোহিঙ্গা প্রত্যাবাসন সমস্যা সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, তিনি আমাদের কাছে একটি জিজ্ঞাসা পাঠিয়েছেন। ক্ষমতাধর অন্য দেশ জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন যদি এ ব্যাপারে বাংলাদেশের পক্ষে অবস্থান না নেয় এবং মিয়ানমারের ওপর চাপ অব্যাহত না রাখে তাহলে এ সমস্যা 30 বছরও সমাধান হবে না বলে মন্তব্য করেছেন নূরে আলম সিদ্দিকি দিনাজপুর থেকে। আমাদের আর এক শ্রোতা রয়েছেন ভারত থেকে, কল করছেন, লাইনে আছেন আশরাফ মির্জা। আশরাফ মির্জার মন্তব্য নিয়ে আমরা আসিফুনির আপনার কাছে যাব। আশরাফ মির্জা, হ্যালো।
হ্যালো,
জি বলুন ভাই।
হ্যালো,
জি জি শুনছি আমরা, বলুন।
আমার প্রশ্ন চালু করবো আমি?
জি, আপনি কোথা থেকে বলছেন ভাই?
আমি ভারতে পশ্চিমবাংলা থেকে বলছি।
পশ্চিমবাংলা কোথা থেকে?
বাঁকুড়া ডিস্ট্রিক্ট।
বাঁকুড়া থেকে, জি বাঁকুড়া থেকে। আশরাফ মির্জা বলুন, আপনার জিজ্ঞাসা, আপনার প্রশ্ন।
দেখুন, রোহিঙ্গা যেভাবে জেনোসাইড হয়েছে, হ্যাঁ হ্যালো হ্যালো,
জি জি শুনছি আমরা, জি বলুন।
রোহিঙ্গাতে যেভাবে জেনোসাইড হয়েছে রোহিঙ্গা মানুষদের উপর,
জি জি
হ্যাঁ বলুন, বলছি বলছি,
জি জি হ্যাঁ বলুন, শুনছি আমরা।
ইকো হচ্ছে, দেখুন, হ্যাঁ
হ্যাঁ আপনি বলুন। ইকো হচ্ছে, আপনি আপনার রেডিও সাউন্ড একটু কমিয়ে আপনি প্রশ্ন করুন, আমরা শুনছি আপনাকে।
হ্যালো হ্যালো হ্যালো, আমি বলছি চুপ করুন। রোহিঙ্গাতে যেভাবে জেনোসাইড হয়েছে এটা রাষ্ট্রপুঞ্জ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থাও এটা স্বীকার করে নিয়েছে।
জি,
আমার প্রশ্ন, রাষ্ট্রসংঘের সনদে,
জি বলুন,
রাষ্ট্রপুঞ্জের যে সনদে,
জি,
এর কোন প্রতিবিধান করার ক্ষমতা আছে কি? এবং যারা বড় বড় রাষ্ট্র পাওয়ারফুল কান্ট্রি আছে, যেমন বসনিয়া হার্জেগোভিনার ক্ষেত্রে হয়েছিল একটা জেনোসাইডের জন্য, সেখানে অ্যাটাক হয়েছিল এবং বৃহৎ শক্তি বিশেষ করে আমেরিকা এবং এটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এবং সার্বিয়া নেতার বিচারও হয়েছিল, এইটার ক্ষেত্রে রোহিঙ্গাদের ক্ষেত্রে সমস্যার ক্ষেত্রে কেন বৃহৎ শক্তিগুলো এই ভূমিকা গ্রহণ করতে পারছে না?
জি জি, আশরাফ মির্জা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া থেকে প্রশ্ন করেছেন যে জাতিসংঘ সনদে এই রোহিঙ্গা সমস্যার কোনো প্রতিবিধান আছে কি না। আমরা প্রফেসর অমিতাভ বসু আপনার কাছে যাব, তার আগে আমরা লাইনে আবার ফিরে পেয়েছি আসিফ মুনিরকে। আসিফ মুনির, এ প্রশ্নে আপনার মন্তব্য শুনবো আমরা, তারপর আমরা প্রফেসর অমিতাভ বসুর কাছে যাব এবং তারপরে যাব আমেনা মহসিনের কাছে।
ধন্যবাদ। সরাসরি যেটা বলা যায়, সার্বজনীন মানবাধিকার যে সনদ রয়েছে সেখানে তো সব রাষ্ট্র সেটার অংশ, কিন্তু বিশেষ করে যুদ্ধাপরাধ বলি বা এথনিক ক্লেনজিং বলি, সেটি সরাসরি ব্যাখ্যা বা এটার প্রতিকারের ব্যাপারটি ওই সনদে নেই। যদিও মানুষের অধিকার রক্ষা, জীবন রক্ষার অধিকার কথা আছে, আর ওর বাইরেও যে প্রোটোকল গুলো আছে সেখানেও কিছুটা আছে। এখানে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জেনোসাইড বা গণহত্যা নিয়ে যেই আন্তর্জাতিক প্রেক্ষাপট বা দলিল রয়েছে বা যে রোম স্ট্যাটুয়েটের কথা বলা হয়, এগুলোতে মিয়ানমার অনুস্বাক্ষর করেনি, কাজেই ওই বাধ্যবাধকতা তাদের নেই। আমরা যেটা বিভিন্ন সময় বলে এসেছি যে চাপ প্রয়োগের ব্যাপারটি, সেটি বিশেষ করে নিরাপত্তা পরিষদ, যাদের একটা সর্বময় ক্ষমতা আছে অন্যরকম ভাবে চাপ প্রয়োগ করার, সেটি একটি বড় জায়গা। আমরা আমি একটু আগে যেটি যখন লাইন কেটে গেল তখন যেটা বলছেন, অতি সম্প্রতি বিশেষ করে নারীর প্রতি যে সহিংসতা হয়েছে, যৌন নির্যাতন হয়েছে, সেটির একটি প্রতিবেদন নিরাপত্তা পরিষদে সম্প্রতি দাখিল করা হয়েছে। সেটি নিয়ে নিরাপত্তা পরিষদ হয়তো কিছু আলোচনা করবে, এবং সেখানে অন্যান্য দেশের ব্যাপারও আছে, ওখানে কঙ্গো থেকে শুরু করে অন্যান্য দেশ, এবং প্রথমবার বলা হচ্ছে যে সেখানে মিয়ানমারকে সেখানে ওই রিপোর্টে যুক্ত করা হয়েছে। আর আমরা সাম্প্রতিককালে শুনতে পাচ্ছিলাম যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এখানে তদন্ত করতে পারবে কিনা সে ব্যাপারে তাদের আইনগত একটি তারা মতামত সেখানে চেয়েছে। সেটার পরেও যেটা প্রয়োজন হবে, এখানে কিন্তু ব্যক্তিকে আইডেন্টিফাই করে বিচার কার্যটাকে সম্পূর্ণ করার প্রক্রিয়া এগিয়ে যায়। আমরা বসনিয়ার কথা বলি, আমরা সাদ্দাম হোসেন বলি বা অন্যান্য যাদেরই আন্তর্জাতিক অপরাধ আদালতের সাথে সম্পৃক্ত করে ওখানে বিচার হয়েছে, সেখানে কিন্তু ব্যক্তিকে আইডেন্টিফাই করা হয়েছে। আরেকটি বড় ব্যাপার হচ্ছে যে ওই দেশ বা রাষ্ট্র যেই দেশের সাথে এটা সম্পর্কিত, তার একটা সম্মতি বা তার সহযোগিতা সেখানে লাগে। অন্যান্য ক্ষেত্রে যেটা হয়েছে, বসনিয়ার কথা যে শ্রোতা বলছিলেন, বসনিয়া হার্জেগোভিনা একটি পর্যায়ে যাওয়ার পরে যখন সেখানে মুক্তিকামী আন্দোলন হয়েছে বা বিভক্তি এসেছে অথবা একটি রাষ্ট্রের সহযোগিতার প্রশ্ন এসেছে, তখন কিন্তু সেখান থেকে ওটা করা গেছে। এখানে যদি একটা মানে খুব র্যাডিক্যাল একটা ব্যাপার হতে পারে যে মিয়ানমারের সরকার পরিবর্তন, সরকার বদল বা সেখানে কোনো কারণে কু হচ্ছে, আমি একেবারে আমার ব্যক্তিগত মতামতগুলোই বলছি, এরকম খুব র্যাডিক্যাল কোনো যদি পরিবর্তন মিয়ানমারে না আসে তাহলে এটা খুব কঠিন। তারপরেও আমরা দেখছি যে আন্তর্জাতিক অপরাধ আদালত তাদের মতো করে চেষ্টা করছে, এটা কিন্তু আগের কোনো উদাহরণের সাথে মিলবে না মিয়ানমারে এখন যেটা চেষ্টা করা হচ্ছে বা এখন যেভাবে হচ্ছে। যেই সংখ্যায় বাংলাদেশে এসেছে বা এদেরকে বিতাড়িত করা হচ্ছে বা নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে, আবার তারা বিভিন্ন রকম খেলা খেলছে, এটি কিন্তু অন্য যে কোনো দেশে যেভাবে আমরা শরণার্থীদের বিষয়গুলো দেখে থাকি তার চেয়ে সম্পূর্ণ আলাদাভাবে এটা একটা নতুন অভিজ্ঞতা দিয়ে বিশ্ব যাচ্ছে। বিভিন্ন সংস্থা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে চেষ্টা করছে, বাংলাদেশ সরকারও চেষ্টা করছে, আমরা তাদের সমালোচনা করছি সেটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে সেখানে কাজটা করাও খুব দুরূহ একটি ব্যাপার। তবে দেখতে হবে যে এটা কোন প্রক্রিয়ায় এটা আসলে একটা ভালো সমাধানের দিকে যায়, তবে খুবই কঠিন। আগের উদাহরণ দিয়ে এখানে খুব বেশি বোঝা যাবে না যে হ্যাঁ ওই আদলই আমরা করতে পাচ্ছি না কেন, এটা সম্ভব না।
জি, অমিতাভ বসু আপনি রেসপন্ড করবেন আশরাফ মির্জার মন্তব্যের ওপর, জাতিসংঘ সনদে এর প্রতিবিধান কিছু আছে কিনা এ ব্যাপারে জানতে চেয়েছেন আশরাফ মির্জা বাঁকুড়া থেকে।
জাতিসংঘের প্রতিবিধান তো আছে যে কোনো জেনোসাইডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কিন্তু যেটা আমাদের মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে মায়ানমারের ক্ষেত্রে কয়েকটি বিশেষ দেশ তাদের কিছু কূটনৈতিক ও জিওপলিটিক্যাল অর্থাৎ ভূ রাজনীতির একটা বাধ্যবাধকতার ফলে তারা ঠিক সেইভাবে এগিয়ে আসতে পারছে না, এবং সেইখানেই ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য দেশগুলিতে যদি আনা যায়, যেখানে আমার নিজের ব্যক্তিগত অভিমত যে বাংলাদেশকে আরো বেশি কূটনৈতিক ভাবে এই সমস্যাটা সমাধানের জন্য পথ নিতে হবে, তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। নচেত এই সমস্যার সমাধান অত্যন্ত বিলম্বিত হতে পারে এবং মাঝখানে এই রোহিঙ্গা সম্প্রদায় প্রচন্ড রকম বিপন্ন হয়ে পড়বে।
জি, প্রফেসর আমেনা মহসিন, আমরা জানি যে আপনি দীর্ঘদিন মানবাধিকার নিয়ে, গৃহহীনদের নিয়ে, শরণার্থীদের নিয়ে কাজ করেছেন, গবেষণা করেছেন। আপনার কাছে আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে অত্যন্ত সাধারণ একটা প্রশ্ন জানতে চাইছি, জবাব জানতে চাইছি, সেটা হচ্ছে যে কূটনৈতিক প্রেক্ষাপট নয়, বৈশ্বিক প্রেক্ষাপট নয়, অর্থনৈতিক প্রেক্ষাপট নয়, নিতান্তই মানবিক দিক থেকে যে দেশ থেকে উৎখাত হয়েছে 10 লক্ষ মানুষ, তার মধ্যে মা হারা রয়েছে সন্তানেরা, তার মধ্যে স্ত্রী হারা স্বামীরা রয়েছেন, স্বামী হারা স্ত্রীরা রয়েছেন, নিঃসম্বল হয়ে বিতাড়িত হয়েছেন একটা দেশ থেকে, কিভাবে হয়েছে ওই প্রশ্নে না গিয়েও আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, এটা বিশ্ব বিবেক কেন জাগ্রত হচ্ছে না? প্রফেসর আমেনা মহসিন,
দেখুন আমি একটু উনি যে প্রশ্ন করেছিলেন সেটার আমি একটু যাচ্ছি, আশেপাশের সাথে আমি অ্যাড করতে চাচ্ছি। এখানে কিন্তু রাইট টু প্রোটেকশন বলে একটা জাতিসংঘের একটা ইয়ে আছে, রেজলিউশন আছে, যেটা আমরা দেখেছি রোয়ান্ডা, তারপরে কসোভো, ওখানে এটা ইমপ্লিমেন্টেড হয়েছিল। কিন্তু ওই রাইট টু প্রোটেকশনটা মানে আমরা যদি ইমপ্লিমেন্ট করতে চাই তার জন্য আবার কিন্তু সিকিউরিটি কাউন্সিলের এক ধরনের সম্মতির প্রয়োজন আছে। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে ঘাটতি আছে, এবং যেটা আমি তা বলছিলাম যে বাংলাদেশের খুব জোরদার একটা কূটনীতি প্রয়োজন, সেটার সাথে আমরা ভীষণভাবে সহমত। কিন্তু আবারও আমি জোর দিয়ে বলবো সেই কূটনীতি তো বাংলাদেশ ভারতের সাথেও তো আমরা করতে পারছি না, এবং ভারতকে আমরা যেভাবে চাচ্ছি সেভাবে আমরা পাচ্ছি না আমাদের পাশে আছে। এখন কেন বিশ্ব মানবতা সেভাবে জাগ্রত হচ্ছে না, এটা বিভিন্ন কারণ হতে পারে। একটা হতে পারে আমরা ধরে নিচ্ছি যে আমি যেটা প্রথমেই বলেছি যে মায়ানমার কিন্তু নিজের মতো করে একটা ন্যারেটিভ দিচ্ছে, সেই ন্যারেটিভটা কতটুকু মানে বাইরের কাছে গ্রহণযোগ্য সেটা একটা ব্যাপার আছে, কিন্তু সেই ন্যারেটিভ যদি আমি মেনেও নিজেকে সেটা সত্য হয় এবং যে যেই ধরনের প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে মানে বিশ্ববাসী দেখতে পেরেছে কি ধরনের অত্যাচার হয়েছে, তারপরেও তো এটা মানে স্বীকার করে নেবার তাদেরকে গ্রহণ করার একটা বিরাট সুযোগ ছিল। তো প্রবলেম হয়ে গেছে কোন জায়গায়, একটা হলো পৃথিবীতে এক ধরনের একটা ফেটিগ আমি লক্ষ্য করছি এই রিফিউজি ক্রাইসিস নিয়ে, সিরিয়া বলেন, লিবিয়া বলেন, ইরাক বলেন, এই যে মিডল ইস্টার, এই বিভিন্ন জায়গা থেকে যে ক্রাইসিস গুলো চলছে, এবং দুঃখের ব্যাপার হলো কি এগুলো প্রত্যেকটা এগুলো কোনগুলোর জন্যই কিন্তু সে দেশের জনগোষ্ঠী দায়ী না, এবং এখানে বিভিন্ন বড় বড় শক্তিরা এটার মধ্যে জড়িত আছে। দ্বিতীয় যদি আমি দেখি ওই ফেটিকটা বাইরে যদি এসে দেখি তাহলে হলো এই যে আমরা একটা জঙ্গিবাদের একটা ধোঁয়া তুলি, সেটা কিন্তু বাংলাদেশেও একটা গোষ্ঠী আছে যারা কিন্তু বারবার একটা এলামিস ভিউ দিচ্ছে যে তারা জঙ্গিতে পরিণত হয়ে যেতে পারে এবং এক্সট্রিমিজমের দিকে চলে যেতে পারে। এক্সট্রিমিস্ট তো আমি আমি জানি না, এখানে যে আপনি যদি ভিকটিমকে এক্সট্রিমিস্ট বলেন তাহলে আপনি মায়ানমার রাষ্ট্রকে কি বলবেন? ক্রিমিনাল স্টেট, সে যারা জেনোসাইড করছে সেটা কি এক্সট্রিমিজম না? সেটা সেটা কোন ধরনের এক্সট্রিমিজম সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, একদম একদম সম্পূর্ণভাবে একটা জেনোসাইড, জেনোসাইডের যে কোনো সংজ্ঞা ফেলেন এটা জেনোসাইড হয়েছে। তো সেই জায়গাটায় আমার মনে হয় আপনি যেটা বলছেন সেভাবে জাগ্রত হচ্ছে না কেন, আমার আমি দুটো তিনটা জায়গা দেখছি। একটা তো ফেটিকের ব্যাপার আমি যেটা বললাম, একটা আলট্রা রাইট ফোর্সেস অল ওভার ইউরোপ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইমার্জ করছে, তারপরে আমরা সিরিয়াতে মিডল ইস্টে যা দেখছি সেগুলো নিয়ে একটা ব্যাপার আছে, ইসলামিক এক্সট্রিমিজমের একটা যুজু ভয় দেখানো হচ্ছে। অথচ আপনি যদি আসেন ওখানে ক্যামগুলা কুতুবালম, যেটা মূল আসিফ আই এম শিওর অনেকবার গেছে, আমরা সবাই গেছি, বেশিরভাগ কিন্তু সেখানে নারী ও শিশুরা, কি এক্সট্রিমিস্ট হবে মানে মানে তাদেরকে সেই অবস্থাই নাই, দাঁড়াবার মতো অবস্থাই নেই। কিন্তু যদি এই প্রক্রিয়া চলতে থাকে তাহলে তো ধরেন লেফটের রেডিকালাইজেশন হয়নি, মানে আমার আমার মনে হয় যে সেই জায়গাগুলোতে আমরা আমাদের যে আমরা যে যেটা বলি না আমাদের জ্ঞানেরও যে একটা ইয়ে থাকে আধিপত্য সেটারও একটা ব্যাপার আছে যে আমরা কি ধরনের চর্চাগুলো করছি।
সর্বসাম্প্রতিক কোনো খবর থাকলে আপনি রেডি থাকবেন তা নিয়ে দীপক চক্রবর্তী, এরপরই আমি আপনার কাছে আসছি। তার আগে সবুজ বিশ্বাস জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে মন্তব্য পাঠিয়েছেন, লিখেছেন যে আমি পীড়িত, অবহেলিত, অত্যাচারিত, লাঞ্ছিত সাধারণ মানুষের খবর পড়ে জেনে অত্যন্ত ব্যথিত, তার চাইতেও বড় লজ্জা হয় আমরা কেমন সভ্য, তার চাইতেও আরও বেশি দুঃখ হয় যখন শুনি কিছু মানুষ রোহিঙ্গা মানেই সন্ত্রাসী বলে তাদের উপর আরও আঘাত হানে। এ সম্পর্কে মন্তব্য শুনলাম কিন্তু আলোচনা করার আর সময় আজকে হবে না। দীপক চক্রবর্তী, খুব সংক্ষেপে আপনি কিছু বলবেন বাংলাদেশ থেকে?
নমস্কার,
নমস্কার, জি
ভালো আছেন?
জি ভালো, আপনি বলুন। জি একদম সময় নেই,
একবারে যেহেতু সময় একবারে শেষের দিক, আমি ছোট্ট করে একটি কোশ্চেন বলবো, যেহেতু আমাদের এখন বর্ষাকাল চলতেছে এই বিষয় নিয়ে যদি আমাদের সাধারণ মানুষ যে বর্তমান যে টেকনাফ ওখানে যে এই যে বর্ষাকাল, এই বর্ষাকাল বিষয় নিয়ে কি আমরা বর্ষাকালের আগে কি রোহিঙ্গাদের ওই মায়ানমারে?
হ্যাঁ, আমি আমি দীপক চক্রবর্তী আমি বুঝেছি এটা। জি জি জি,
নমস্কার
নমস্কার। দীপক চক্রবর্তী যে প্রশ্নটা করলেন এর জবাব আমির খসরু আপনার কাছে আছে, কিন্তু আমার কাছে সময় মাত্র এক মিনিট আছে আপনার জন্য, এক মিনিটে বলুন। এই যে আসন্ন বর্ষা মৌসুমে
ইতিমধ্যে মানবাধিকার সংগঠনগুলো এবং মানবিক সহায়তাকারী সংস্থার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, জাতিসংঘের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, এবং বাস্তব যে অবস্থা হয়েছে এবং যে সমস্ত জরিপ এবং অন্যান্য যে বাস্তব অবস্থা দেখা গেছে তাতে ভূমিধস, বন্যা এবং অন্যান্য রোগ বালাই এই কারণে এই একটা বিরাট সম্ভাবনা
আশঙ্কা করা হচ্ছে,
সম্ভাবনার কথা তারা বলছেন। আর দ্বিতীয় সর্বসাম্প্রতিক যে খবরটি আছে এটা হচ্ছে যে নারীদের প্রতি যে যৌন নিপীড়ন নির্যাতন করা হয়েছে রাখাইনে, সে প্রশ্নে এই মাত্র দুদিন আগে ইউএন সিকিউরিটি কাউন্সিল একটা ওপেন আলোচনা হয়েছে, ওপেন ডিসকাশন, সেখানে রাজিয়া সুলতানা বলে একজন অ্যাডভোকেট, রোহিঙ্গাদের অ্যাডভোকেট এবং আন্তর্জাতিক মানব সহায়তাকারী সংস্থা এবং মানবিক মানবাধিকার সংস্থা,
তার তিনি একজন লয়ার, তিনি বলেছেন যে ইউএন সিকিউরিটি কাউন্সিল সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং আমিনা মোহাম্মদ ডেপুটি সেক্রেটারি জেনারেল এবং প্রবীলা প্যাটন যিনি সেক্রেটারি জেনারেলের বিশেষ দূত, তিনি তারা বলেছেন যে এর লক্ষ্যে যে দ্রুত ব্যবস্থা গ্রহণ
জি 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 আমি খুশি আমি আর আর আমি আই 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 হ্যাড টু না না আমি হোস্টার পাচ্ছি না একেবারে, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আমি হাত জোড় করে শ্রোতাদের যাদের প্রশ্ন নিতে পারলাম না, অনেক শ্রোতা, তাদের কাছ থেকে ক্ষমা চাইছি। প্রফেসর আমেনা মহসিন, প্রফেসর অমিতাভ বসু, আসিফ মুনির এবং আমির খসরু, আপনার কাছেও আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। এর বেশি আর সময় হাতে একেবারেই নেই, এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সালাম, নমস্কার, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
শেগুফতা নাসরিন কুইনের কাছে সংক্ষিপ্ত শোনার আগে জানিয়ে দিচ্ছি, ফেসবুক লাইভে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, হামিদ হামিদ, আব্দুল কুদ্দুস, শাহ জাহাঙ্গীর, ওমর শরীফ, ফখরুল আলম, আরও অনেকে। তবে এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এই খবর নিশ্চিত করেছেন যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক মাইক পম্পেও পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে এক গোপন বৈঠক করেছেন। ট্রাম্প টুইটারে বলেন, বৈঠক সুষ্ঠুভাবে হয়েছে এবং একটা ভালো সম্পর্ক স্থাপিত হয়েছে। তিনি বলেন, শীর্ষ সম্মেলনের খুঁটিনাটি বিষয় এখন আলোচনা হচ্ছে। পরমাণু নিরস্ত্রীকরণ গোটা বিশ্বের জন্য ভালো, উত্তর কোরিয়ার জন্য তা ও ভালো হবে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, যিনি ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছেন, তিনি কিমের সঙ্গে শীর্ষ সম্মেলন করতে রাজি হওয়ার জন্য মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করে বলেন, এটা ছিল একটা সাহসী পদক্ষেপ। ফ্লোরিডায় প্রেসিডেন্ট ট্রাম্পের অবসর যাপন কেন্দ্র মারা লাগোতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী আবে বৈঠক করেন। সিরিয়ার ডুমায় জাতিসংঘের একটি দল যারা সেখানে প্রাথমিক নিরীক্ষণ চালাচ্ছেন তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ডুমায় রাসায়নিক অস্ত্রের আক্রমণ হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। জাতিসংঘের এক সূত্র ভয়েস অফ আমেরিকাকে বলেছে, জাতিসংঘের ওই দলের সদস্যরা আহত হয়নি এবং তারা রাজধানী দামেস্কে ফিরে গেছেন। রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা বা OPCW-র পরিদর্শকরা ডুমায় প্রবেশ করার জন্য অপেক্ষা করছেন। তারা নির্ধারণ করবেন এ মাসের গোড়ার দিকে সেখানে আক্রমণের সময় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা। ওই হামলায় বহু মানুষ নিহত হন। শীর্ষ আমেরিকান রাজনীতিকরা প্রয়াত সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং বলছেন তিনি তার পরিবার, দেশ এবং জনকল্যাণে নিবেদিত ছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশংসা করে বলেন, তিনি আমেরিকান পরিবারের প্রবক্তা ছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ HW বুশের স্ত্রী এবং অপর সাবেক প্রেসিডেন্ট জর্জ W বুশের মা বারবারা বুশ মঙ্গলবার রাতে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। আফগানিস্তানে কর্মকর্তারা বলেছেন, এক শীর্ষ আঞ্চলিক নিরাপত্তা কমান্ডার এবং তার কয়েকজন দেহরক্ষী এবং বোমা আক্রমণে নিহত হন। বুধবার ভোরে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ওই হামলা হয়। আফগান কর্মকর্তারা ওই ব্যক্তিকে শনাক্ত করেছেন, তার নাম জানান মামা এবং তিনি কান্দাহার প্রদেশে সীমান্ত পুলিশ বাহিনীর ক্রাইসিস রেসপন্স ইউনিটের প্রধান ছিলেন। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়াপ এরদোয়ান বলেছেন, নির্ধারিত সময়ের এক বছর আগে দেশে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা দ্রুত প্রবর্তন এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে ওই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন এবং প্রকৌশলী ছিলেন লিনাস রিমকোস। ফেসবুক লাইভে সাহায্য করেছেন সঞ্জয়ানা ফিরোজ। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।